السلام عليكم ورحمة الله وبركاته.
وعليكم السلام.
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وذرياته ومن تبعه بإحسان إلى يوم الدين. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
اللهم صل على শুকরিয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুন্দর আয়োজনে সুন্দর পরিবেশে কোরআনের কথা শোনার জন্য বাছাই করেছেন। কালিমাতুর শুকর আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখানে এসেছেন, আমার বোনেরা, মায়েরা, ছোট ছোট মেয়েরা, যতজন এসেছেন, যতজন আসতে পারেননি, সবার জন্য দোয়া করছি আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সাথে সাথে আমরা চাচ্ছি আমাদের আশেপাশে যে সমস্ত হিন্দু বোনেরা আছেন যারা এখনও ইসলামের দাওয়াত পাননি, এদেরকেও যেন আমরা দাওয়াত দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমি গতবারের মতোই চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। প্রথমে প্রশ্ন জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ, তারপরে আমরা কিছু আলোচনা করে তারপরে ইনশাআল্লাহ বাড়ি ফিরে যাব। আমি প্রশ্ন উত্তরগুলো শুরু করছি। প্রশ্ন করাটা সাহাবে কেরামের সুন্নাহ। আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা প্রশ্ন করো আহলা যিকির, যাদের কাছে কোরআন আছে। যিকির হলো কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আহলু যিকিরকে তোমরা প্রশ্ন করো যদি তোমরা না জানো। এখন আল্লাহ বলছেন কোরআন যারা জানে তাদেরকে প্রশ্ন করার জন্য। আমরা প্রশ্ন করি যারা কোরআন জানে না এদেরকে। আমাদের সমাজটা চালাচ্ছে যারা কোরআন জানে না, এই সমস্ত লোকগুলো বিভিন্ন জায়গায় নেতা হয়ে বসে আছে, সেজন্য এদের থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে আনতে হবে। যারা কোরআন জানে না এরা হলো মূর্খ। এদের পৃথিবীর অনেক জ্ঞান এদের থাকার পরেও এদের পরিচয় হলো মূর্খ। যে সমাজে কোরআন থাকে না ওই সমাজের নাম হলো কাওমান তাজহালুন, মূর্খ সমাজ। কারণ আবু জেহেলের মতো জ্ঞানী এখনকার পৃথিবীতে কেউ নাই। আবু জেহেল মানুষের পায়ের চিহ্ন দেখে বলতো লোকটার বাড়ি কোথায়, ওটের পায়খানা দেখে বলতো ওটা কোন গ্রাম থেকে আসছে, এতটা জ্ঞানী ছিল সে। কিন্তু কোরআন যেহেতু তার কাছে ছিল না, সেজন্য তার নাম হয়েছে আবু জাহল, ফাদার অফ ইগনোরেন্স, মূর্খের বাপ। এই জন্য আমাদের সমাজে যারা যাদের কাছে কোরআনের জ্ঞান নেই আমরা তাদের কাছে যাব না। মায়েদের মন নরম, এই জন্য অসংখ্য অনেক লোক এই মায়েদেরকে মিসগাইড করে, বিশেষ করে গোমরা করে অনেক ভণ্ড পীর আছে আশেপাশে, যাদের লেখাপড়া নাই, কোরআন জানে না, হাদিস জানে না, নামাজ ঠিকমতো পড়ে না। আবার আপনার শুনে অবাক হবেন, আপনাদের এই নবীনগর এলাকাতে ল্যাংটা পীরও পাওয়া যায়। পীর সাহেবের যা কিছু আছে সব তিনি দেখিয়ে দিয়েছেন জাতির জন্য। এটার পিছে পিছে মানুষ হাঁটে, একটা শয়তানও ল্যাংটা হইতে শরম পায়। আর যে লোকগুলো উলঙ্গ থাকে এদের কাছে শরীয়তের কিছুই নেই। তো এই জন্য আমরা এরকম কারো আন্ডারে পড়ব না। আবার অনেকে তাবিজ কুমারে বিশ্বাস করেন, যারা তাবিজ করে, যারা করায়, জাদুটোনা যেটাকে বলা হয়, এই দুই দলই কাফের হয়। যে করে সেও কাফের, যে করাচ্ছে সেও কাফের। মায়েদেরকে খুব সহজে বিভিন্ন রকমের প্রলোভন দিয়ে, এরকম আমাদের সমাজে অনেক লোক আছে এগুলো করায়, আমরা এগুলো থেকে নিজেরা বেঁচে থাকব। খনকার আছে, খনকার, ওই যে ওজা, ওজারা হাত দেখে বলে, এদেরকে ঘরে জায়গা দিবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন, যারা কোনো খনকারের কাছে যায়, কোনো এই যে গণকের কাছে যায়, গেলেই 40 দিনের আবাদত তার বরবাদ হয়ে যায়, সাথে সাথে কিছু জিজ্ঞাসা না করলেও, শুধু গেল গণকের কাছে। আর যারা গণকের কথা বিশ্বাস করে, বিশ্বনবী সাল্লাম বলেছেন আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করলো। আমি প্রশ্নে যাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর মেয়েদের ব্লু প্লাক করা জায়েজ না জায়েজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ব্লু প্লাক করা সম্পূর্ণ হারাম, এটা আপনি করবেন না, এটা করতে বিশ্বনবী সাল্লাম নিষেধ করেছেন। আমার প্রিয় বান্ধবী দাড়ি পছন্দ করে না, তাই অনেক সময় স্মার্ট ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসলেও দাড়ি রাখার কারণে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। এ ব্যাপারে শরীয়ত বিধান জানালে কৃতজ্ঞ হব উম্মে হাবিবা। দাড়ি সব নবীদের সুন্নাহ, আর পুরুষের যদি দাড়ি না থাকে তো থাকলো কি? আপনি দেখবেন দাড়ি ছাড়া পুরুষদেরকে মেয়েরা তাদের কাছাকাছি মনে করে। দাড়ি ছাড়া যদি একটা পুরুষ কোনো মেয়েদের পাশে দিয়ে যায়, এরা কিছু একটা মনে করে না। যখনই দেখে যে দাড়ি আল্লাহ কেউ আসতেছে, তখন একটু সোজা হয়ে বসে, একটু ঢেকে ঢুকে বসার চেষ্টা করে। তো এটা শুধু বাংলাদেশে না, বিদেশেও। তা আমি বললাম, জাস্ট সাম পিপল হ্যাজ গন, দে হ্যাভেন গট এনি বিয়ার্ড, ওয়াই ইউ ডিডেন্ট শেভ, ডিডেন্ট ফেস, ডিডেন্ট শেভ ইউর সেলফ। কিছু মানুষ তো একটু আগে গেলো তোমাদের পাশ দিয়ে, দাড়ি ছিল না, এখন আমরা দাঁড়িয়ালারা আসছি বলে তোমরা লড়ে চড়ে বসো কেন? তো ওগুলো তো মানুষ, ওইগুলো তো পুরুষ না, তোমরাই পুরুষ। তোমাদের মুখে আল্লাহ দাড়ি দিয়েছেন, দাড়িটা হলো পুরুষের সৌন্দর্য। সকল নবীদের দাড়ি ছিলেন, আর মনে রাখবেন নবীদের চেয়ে স্মার্ট পৃথিবীতে কেউ আসবে না। এই দাঁড়িয়েলা লোকদের জন্যই মেয়েরা পাগল ছিল বেশি। এখন যে মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর একটু সমস্যা আছে, এটা সে গতানুগতিক গড্ডালিকা প্রবাহে সে ভেসে গেছে, তাকে এটা ইসলাহ করা দরকার। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ যিনি ছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মুখে দাড়ি ছিল। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম, নবীদের মধ্যে ওনার রূপের প্রশংসা ছিল, তিনিও দাঁড়িয়েলা মানুষই ছিলেন। তো যে বান্ধবীটা আপনি তাকে বুঝান, দাঁড়িয়েলা লোকদের জন্যই যুগ যুগে সবচেয়ে বেশি আল্লাহর নিয়ামত বরাদ্দ হয়েছে। বর্তমান সময়ে খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে বেড়াতে যাওয়া অপরাধ মনে করা হয় না, মা বাবাও এটাকে গুনাহ মনে করে না। এ ব্যাপারে ইসলামের বিধান জানাবেন, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে দেখা করা হারাম, এদের সাথে ঘুরতে দেয়া জিনার শামিল। এটা যেই পিতামাতা করবেন, তাদের আমলনামায় জিনার গুনাহগুলো উঠতে থাকবে। যাদের সাথে বিয়ে জায়েজ, তাদের সাথে বিয়ের আগে দেখা করা জায়েজ নেই, মনে রাখবেন। যাদের সাথে বিয়ে জায়েজ, তাদের সাথে ঘোরাফেরা জায়েজ নেই, আর যাদের সাথে বিয়ে জায়েজ নেই, আপনার মামা, আপনার চাচা, আপনার এই জাতীয় আত্মীয় স্বজন, নানা, দাদা, এদের সাথে ঘুরা যেতে পারে, কিন্তু চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালাতো ভাই, তালাতো ভাই বলো না, তালতো, আচ্ছা তালতো ভাই, এদের সাথে ঘোরাঘুরি যে মেয়েরা করে, এরা জিনা করে, এটা মনে রাখবেন। হাতের জিনা হয়, চোখের জিনা হয়, মুখের জিনা হয়। হাতের জিনা হলো আপনার ভাই, যেটার সাথে আপনার বিয়ে জায়েজ, বিয়ের আগে এটার হাতে হাত ধরে হাঁটা হলো জিনা, হাতের জিনা হচ্ছে। চোখে চোখ রেখে কথা বলছেন, চোখের জিনা হচ্ছে। তো আপনার আব্বা আম্মাকে বুঝাবেন, আল্লাহ যেন ওনাদেরকে সঠিক সমাজটা দান করেন। মাওলানা সাহেব, আমার একজন প্রতিবেশী সামান্য বিষয়ে রেগে যায় এবং স্বামী কি অকথ্য গালমন্দ করে, অনুগ্রহ করে এই বিষয়ে আলোচনা করলে কৃতজ্ঞ হব। গালি গালাজ করে, এটা খুবই অভদ্র এবং গুনাহ হবে, কবিরা গুনাহ, সগিরা না। স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্যশীল করেছেন, কর্তৃত্ব দান করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন খরচের ব্যাপারে, জীবনযাত্রার ব্যাপারে। আপনি মনে রাখবেন, একটা গাড়িতে টায়ার হলো, গাড়িটাকে ঘুরায়, টায়ারের ভিতরে যেটা থাকে ওটার নাম কি? টিউব। এই টিউব হলো নারীর ভূমিকা, হলো টিউবের ভূমিকা। একটা টায়ার যেতে অনেকগুলো টিউবের দরকার। তো এখন টিউব যদি বাহিরে চলে আসে আর টায়ার যদি ভিতরে যায়, গাড়ি চলবে? চলবে না। যে জন্য আজকে আমাদের সমাজের জায়গায় জায়গায় অচল অবস্থা সৃষ্টি হয়েছে। একজন মেয়ে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কিছু দিয়েছেন যে তিনি ঘরমুখী থাকাটাই তার জন্য সেফ। বাহির থেকে এসে একটা ছেলেকে ডাকলে ছেলে যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারে, গায়ে জামা না থাকলেও বেরোতে পারে। এই আব্দুল করিম কই বাড়ি আছেন কেরে ছুটছে সে, কিন্তু একজন মা সেটা পারবেন না। মায়ের অকারণা ফি বুয়ুতে কুন্না, ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বেশি সুন্দর রাখার থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আপনি আপনার স্বামীকে যদি না মানেন তাহলে আপনি গুনার সামিল হয়ে গেলেন। স্বামী হলো আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতেও হুজুর নিষেধ করেছেন এক বর্ণনায়। স্বামী নিষেধ করেছেন আপনি নফল নামাজও পড়তে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা ফাতেমাতুজ্জাহরাকে দেখলেন, ফাতেমা কাঁদছেন। হুজুর বললেন, ফাতেমা কাঁদছ কেন? বলছে, আলী আমার উপর রাগ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেক লাগানো ছিলেন, সোজা হয়ে বসে বললেন, এখন কী অবস্থায় রেখে এসেছ আলীকে? বলছে, সন্তুষ্ট অবস্থায় রেখে এসেছি। তারপরেও বিশ্বনবী তিনটা কথা ছুড়ে দিলেন, শোনো ফাতেমা। এত আদর করতেন বিশ্বনবী ফাতেমাকে, তারপরেও বলছেন, শোনো ফাতেমা, তুমি যদি মরিয়মের মতো মহীয়সী নারী হও আর শরীরের কারণে যদি স্বামীর মনে কষ্ট দাও, তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শোনো ফাতেমা, সব সময় তোমার স্বামীকে তুমি সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। শোনো ফাতেমা, তোমার স্বামী অসন্তুষ্ট অবস্থায় যদি তুমি মারা যেতা, আমি তোমার বাপ হয়ে তোমার জানাজা পড়াতাম না। আমাদের দেশের এনজিও বাঁদরগুলো সবচেয়ে সর্বনাশ করেছে এই সম্পর্কে, ছড়িয়ে দিয়েছে কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা একটা কুফুরি স্লোগান। এই স্লোগান কোনো মুসলমান মেয়ে তার কণ্ঠে উঠাতে পারবে না। একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার স্বামী, আর একজন স্বামীর জীবনে সবচেয়ে আদরের হলো তার স্ত্রী। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, এই স্বামী আল্লাহর দরবারে মকবুল হয়ে যাবে। সেজন্য ওই বোনটাকে আপনি বুঝাবেন এবং স্বামীর কি ল্যাকিং আছে। অনেক স্বামী আছে অথর্ব, এরকম অনেক স্বামী আমাদের সমাজে আছে না নাই, বিবির কথা বিবি একটা আবদার করেছে সেটা শুনে না, অথচ বিবির আবদার শোনাটা কোরআন শরীফ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আপনি দেখেন, আদম হাওয়া দুজনকে আল্লাহ জান্নাতে বানালেন, থাকতে বললেন একসাথে, খাওয়ার কথা বললেন আলাদা। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। বলছে, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদমের বিবির নাম, কোনো বিবির নাম কোরআন শরীফে নাই, যেটা আমি গতবারও বলেছিলাম। নাম এসেছে স্বামীদের, স্বামী কাফের হলেও স্বামীর নামে আল্লাহ বিবিকে পরিচয় করিয়েছেন। এই জন্য স্বামীর কর্তৃত্বটা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা দুইজন জান্নাতে একসাথে থাকো কিন্তু খাও আলাদা। কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, সন্তুষ্ট চিত্তে দুইজন দুই রকম খাও, কারণ দুইজনের খাওয়ার মধ্যে একটু বেশ কম আছে না নাই? মেয়েরা ঝাল খায় কম, পুরুষরা ঝাল খায় বেশি, নাকি? ওই যে মাথা নাড়তেছে, আমি উল্টায় কইলাম, মেয়েরা ঝাল খায় বেশি, পুরুষরা ঝাল খায় কম। মেয়েরা টক খায় বেশি, ভাতের মতো টক খাইতে পারে, এরকম হাতে কইরা তেঁতুল নিয়া সারাদিন চাটতে থাকে। জলপাই যদি 1 কেজি দেয়, 1 কেজি খায়, কেউ বলে আরে 1 কেজি নিয়ে আসো আমি রেডি আছি, কিন্তু পুরুষে এত টক খাইতে পারে না। খাওয়ার মেনুতেই দুজনের ভিন্নতা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি শুধু তোমার রুচির দিকে তাকাবা না, তোমার যে বিবি তোমার যে মেয়েরা এদের রুচির দিকে তোমরা তাকাবা। ওই ভাইয়েরও নিশ্চয়ই কোনো দোষ আছে, কারণ প্রত্যেক মেয়েরা ব্যক্তিত্বশীল পুরুষকে বড় বেশি পছন্দ করে। যে পুরুষের ব্যক্তিত্ব নাই ওই পুরুষের দাম কোথাও নাই। অনেক পুরুষ আছে মেয়েরাতে মাইর খায়। আমি জানি আপনারা ভালো মানুষ, আপনারা আপনাদের জামাইরে কিলাবেন না এটা আমি জানি, কিন্তু জামাই কিল খায় এরকম জামাইও আমাদের দেশে আছে না নাই? আছে, এটা উচিত না। আপনি আপনার জামাইকে বুঝান, আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি তার সাথে শেয়ার করেন, ওই বোনকে জানান, জিজ্ঞেস করেন কেন তিনি স্বামীর সাথে এই ব্যবহার করেন, নিশ্চয়ই তিনার কারণ থাকবে। এগুলো স্বামীকে যেন, স্বামী যেন এগুলোর ব্যাপারে নিজেকে সংশোধন করে নেন। আমাকে এক মেয়ে বিচার দিয়েছে, আমার স্বামীর অনেক কিছু নাই। আমি বললাম, তোমার স্বামী আর তুমি একসাথ হইতে হবে, তা না হলে আমি তোমাদের কথা শুনবো না, কারণ একপাশে কথা শোনা বিষয়ে নিষেধ করেছেন। তারপরে দেখলাম যে ঠিকই স্বামীর অনেক কিছু নাই, তারপরে কথাবার্তা বলে আলহামদুলিল্লাহ দুইজনেরই সমস্যা দূর করা হয়েছে, এখন সুন্দর জীবন তারা যাপন করছেন। একজন ভালো অভিজ্ঞ আলেম যিনি আমলি, অনেক পিসাইবেরা মরিদেরে কয় যে তোমার বোরে নিয়ে আসবে আমার কাছে, তো বোরে আনবে কেন? তুই কি ওই মহিলার জন্য হালাল মানুষ? তুই যে বোরে আনতে গস, কোন নবী আলাইহিসসালাম এই বিয়াদবি করতেন না কারো সাথে, মেয়েদেরকে আলাদা সবক দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কিন্তু সেখানে সামনে থাকতো বিবিরা, সামনে কারা থাকতো? হুজুরের বিবিরা, বিবিদের মাধ্যমে মেয়েরা প্রশ্ন করতো। বিশ্বনবী সরাসরি গিয়ে কারোর কাছে কিছু করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। ওই আলাদা পর্দার ব্যবস্থা থাকতো সেখানে, যে পীরগুলো পর্দা মানে না, এরকম পীরও আমাদের দেশে আছে না নাই? কথা কান না কেন আপনারা, আছে। এই পীরগুলো ভণ্ডা, নষ্ট, ভ্রষ্ট। এগুলো আমরা শরীয় যারা মানে না তাদের কাছে আমরা যাব না। মোহতারাম একজন ব্যবসায়ী অনেক বছর যাবত বস্ত্র ব্যবসা করেন, ও বস্ত্র ব্যবসা করি আমি একজন ব্যবসায়ী, কয়েক বছর আগেও মেয়েদের জামার কাপড় আড়াই গজ বিক্রি করেছি। বর্তমান সময়ে 90 মিটার মেয়ে দেড় গজ কাপড় কিনতে যায়, কিনছে, যা দিয়ে খুব ছোট জামা হচ্ছে। এই শর্ট জামার বিধান অনুগ্রহ করে জানাবেন কি, এই শর্ট জামাটা মেয়েদের জন্য হারাম, মেয়েরা এমন জামা পরবে না যেটা পুরুষের সাথে মিলে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, যেই মেয়ে পুরুষের বেশভূষা ধরে আর যে পুরুষ মেয়েদের বেশভূষা ধরে। এখন শর্ট কামিজ যেটা, এটা পোলাপানের গেঞ্জির থেকে ছোট। এই শর্ট কামিজ আপনার বাচ্চাদেরকে আপনি পড়াবেন না। মেয়েরা এমন কাপড় পরবে না, পুরুষেরাও পরবে না, যেটা শরীরের আড়মোড়া বোঝা যায়। এটা হারাম, এটা মেয়েদের জন্য হারাম, ছেলেদের জন্য হারাম। এত পাতলা পরবে না যেটা শরীর দেখা যায়। মেয়েদের ব্যাপারে যেটা কোরআন শরীফ বলেছে জালাবিবের কথা, ওটা মোটা একটা কাপড়, জালাবিবটা এত লম্বা হতে হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হুজুর আমি এটা লম্বা কত দেব পায়ের তলায়? হুজুর বললেন পায়ের তলায় এক বিঘত লম্বা থাকবে, পায়ের তলায়। প্রথম বললেন শিবরান, তারপরে বললেন জেরাআন, বললেন না এক হাত লম্বা দিবা, যাতে তোমার পায়ের কোনো অংশ কোনোভাবে প্রকাশিত হয়ে না পড়ে। এতটুক লম্বা কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে ফেলার কথা বলা হয়েছে হাদিসের বর্ণায়। শর্ট জামা এগুলো এসেছে লূত আলাইহিসসালামের কওমের 11টা 10টা অপরাধ ছিল, যেটা ইবনে আব্বাসের বর্ণনায় আমরা পাই রাদিয়াল্লাহু আনহু। 11টা অপরাধের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ ছিল তারা হোমোসেক্সুয়াল ছিল, অর্থাৎ ছেলে ছেলের সাথে নিজের যৌন যৌন আচরণটা করতো, মেয়ে মেয়ের সাথে করতো, যেটা আজকের ইংরেজি ভাষায় এটাকে বলা হয় মেয়েরা মেয়েরা হলে লেসবিয়ান বলা হয়, আর পুরুষে পুরুষে এটাকে গে বলা হয়। এদের উপর আল্লাহ লানত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন ওরা জামার বোতামগুলো খোলা রাখতো, মেয়েরা জামার সাইড কাটতো, সাইড ফাড়া করতো, পায়জামার পাশে ফাড়া করতো, এটা লূত আলাইহিসসালামের কওমের লোকেরা করতো। ছেলেরা জামার বোতাম লাগাতো না, নোক কাটতো না, বগলের পশম কাটতো না, দাঁত মাজতো না, এরকম 10টা অপরাধের সাথে তারা জড়িত ছিল, যেগুলো আমাদের পরিহার করা উচিত। পায়ের টাকনুর নিচে পোলাপান কাপড় ঝুলিয়ে পড়ে, এটা ছিল জঘন্য অপরাধের একটি। আল্লাহর হাবিব বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, মেয়েরা টাকনু ঘুরে পড়বে কোনো সমস্যা নেই, কিন্তু তার ওই পায়জামা যেন রাস্তায় না হেসরায়, তার পায়জামাটা থাকবে তার জুতার ভিতরে, যেন রাস্তার কোনো ময়লা তার জামাতে না ভরে। কিন্তু ছেলেদের জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা তাদের স্বাস্থ্যসম্মত দিক থেকেও জরুরি। টাকনু ঘোরা ছেলেদের মাথা গরম থাকে বেশি, এটা স্বাস্থ্যবিধি দিক থেকেও নিষিদ্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যা করেছেন সেটাই হলো আমাদের জন্য সবচেয়ে মাসনুন, আমরা যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া বাজারেও বিভিন্ন জায়গায় যায়, বদাদিনে অমান্য করে। আপনার স্ত্রীকে আপনি সাথে করে নিয়ে যান বাজারে, মেয়েদের কম যাওয়াই ভালো, যদি না যেতে পারেন আরও ভালো, কারণ বাজারে গেলে বেড়াদের সাথে ঠেলাঠেলি আছে না নাই। এক হুজুরে এক মহিলা কয়, হুজুর আপনি একটু সরে নাই বাজারে যায়। তো হুজুর কয় তুই বাজারে যাই এত মানুষের লোকে ঠেলাঠেলি করতে আরবি, অন আয় কীর্তাম সইতাম। এটা হুজুরের রেসপেক্ট, আলেমদের এটা কি রেসপেক্ট, ক হুজুর আপনি সরেন আমার আম্মা মার্কেটে যাবো, তো মার্কেটে যাইতে বেড়া আছে না। কিন্তু এই হুজুরকে এটা রেসপেক্ট করে বলছেন, আপনার বিবিকে আপনি মার্কেটে নিয়ে যান, পর্দাশিলা অবস্থায় নিয়ে যান, আপনার সাথে করে নিয়ে যান, এবং আপনার অনুমতি ছাড়া যদি বিভিন্ন জায়গায় তিনি যান, তিনি জঘন্য গুনায় জড়িত হচ্ছেন, এবং আপনি যদি না জানেন আপনার বিবি কোথায় যায় কোথায় আসে, আপনার নামটা দায়ুসের খাতায় উঠবে, আপনি এটা করতে সুযোগ দিবেন না। আপনার বিবিকে আপনি বুঝান, ওয়াজু হুন্না, আপনার বিবিকে আপনি ওয়াজ করেন, যদি ওয়াজে কাজ না হয় ওয়াজুরু হুন্না ফিল মাদাজা, আল্লাহ সিলেবাস দিয়েছেন, বিবিরে ওয়াজ করো। ওয়াজ করবে কি, জামাই তো নামাজই পড়ে না, হ্যাঁ ওয়াজ করবে কি, এরকম অসংখ্য জামাই আছে নিজে নামাজ পড়ে না, বিবিরে কয় তুমি নামাজ পড়ো, বউ কয় আগে তুমি পড় তারপর আমি পড়ুম, দুইটা মিল্লা কিলাকিলি করে। তা আপনি আপনার বিবিকে বুঝান এবং বিবিকে আপনি আদর দিবেন। মনে রাখবেন, পৃথিবীতে আদর দিয়ে একটা বাঘকে নিজের হাতে রাখা যায়, একটা সিংহকে নিজের কব্জায় রাখা যায়। এই তিন দিন আগেই আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, সেখানে এক লোক তিনটা, সুইডেনের এক লোক, ভাল্লুক একটা, বাঘ একটা আর সিংহ একটা, তিনটাকে একই খাঁচায় একই এরিয়াতে বড় করেছে। এখন তিনটে এমন বন্ধু হয়েছে, একটার ছাড়া থাকতেই পারে না। টেলিভিশনে এটা নিউজকাস্ট করা হয়েছে যে প্রাণীর বন্ধুত্ব, বাঘকে যখন সিংহ থেকে আলাদা করে কাঁদতে থাকে, ভাল্লুকেরে যখন এই দুইটা থেকে আলাদা করে কাঁদতে থাকে, তারা দুই তিন মাস থেকে তিনটাকে একখানে রেখেছে। আপনার বিবিকে আপনি আদর দেন, আপনি সোহাগ দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার মুখের খাবার টেনে খেতেন, গ্লাসের যে জায়গায় মা আয়েশা পানি খেতেন, হুজুরও সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে তুলে বিবিকে খাইয়ে দিতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির সাথে দৌড় প্রতিযোগিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আপনার বিবিকে ওই অধিকারগুলো দেন আর বিবির জন্য দোয়া করেন। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা স্বামীর জন্য, স্ত্রীর জন্য, এটা সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে আপনি পাবেন, এটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা করলে স্বামী বিবি ভক্ত হয় আর বিবি স্বামী ভক্ত হয়। এই দুটো দুটা আর সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজগার বানিয়ে দেন, এটা এই দোয়াটা এই জন্যই আল্লাহ শিক্ষা দিয়েছেন। মোবাইলের মধ্যে কোনো খারাপ ছবি, গান শুনে এবং ক্যাসেটের গান খুব আওয়াজ দিয়ে অন্যের নামাজ পড়ার এবং লেখাপড়ার ডিস্টার্ব করা সম্পর্কে বললে খুশি হব, এটা সম্পূর্ণ হারাম। আপনি মুসলমান হবেন না যদি কোনো মুসলমানকে আপনি ডিস্টার্ব করেন, কোনো আওয়াজ দিয়ে, কোনো সাউন্ড দিয়ে, কোনো কিছু করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বলতেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল মুসলিম বললেন, ওই লোকটা মুসলমান, মান সালিমা আল মুসলিমুনা, যে মুসলমানদেরকে নিরাপদে রাখে। ভালো করে খেয়াল করেন, একটা মুসলমান কোথাও থাকবে আর ইসলাম বিরোধীরা খুব নিরাপদে থাকবে, এটা কিন্তু স্বাভাবিক না। তাহলে বুঝতে হবে তার ইসলামের ভিতরে গণ্ডগোল আছে। ইসলামের ভিতরে কি আছে? গণ্ডগোল আছে। এক বেলাল ঢুকেছে উমাইয়ার পরিবারে, পুরা পরিবার গরম হয়ে গেছে বেলালের কালেমার তোড়ে। এখানে হুজুর বললেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা, ওই মুসলমান, মুসলমান যে মুসলমানদেরকে নিরাপদে রাখে, তার জিব্বার কষ অনিষ্ট থেকে, কথার অনিষ্ট থেকে, হাতের অনিষ্ট থেকে, বিড়ি খায়া দুয়া ছাড়ে। আরে বিড়ি তোমার কাছে না নেয়ামত, অন্যের কাছে তো কুত্তার পায়খানার চেয়ে জঘন্য। এরকম লোক আছে না নাই? বিড়ি ধোঁয়া শুনলে বমি করে দেয়, আছে না? পোলাপানগুলো অজ্ঞানের মতো হয়ে যায়। তো তুমি তাদের সামনে যখন বিড়ি খেবা, তোমার গুণা হবে, তোমার, তুমি মুসলমানিত্ব থেকে খারিজ হবা তুমি। হ্যাঁ, যার বিড়িটা প্রিয় সে এমন জায়গায় খাক যাতে অন্য কারো ডিস্টার্ব না হয়, সেটা খাচ্ছে সেটা খাক, অনেকে তো অনেক বাজে জিনিস খায়। তো আপনি অন্য কোনো ভাইকে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, আস্তে কথা বলতেন, হুজুরকে আগে প্রথম দিকে বাহির থেকে এসে ডাকাডাকি করতো। যারা অল্প শিক্ষিত সাহাবায়ে কেরাম ছিলেন, মরু বেদুইনরা, আল্লাহ সেটাও নিষেধ করে দিয়েছেন, তোমাদের একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডাকবা না। হুজুর কথা বলতেন, একটু জোরে কথা বলছেন কেউ, আল্লাহ সেটাকে ধমক দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আপনার কোনো ডিস্টার্ব যদি কেউ করে কোনো কিছুর মাধ্যমে, সে গুনাহগার হবে, তাকে বোঝাতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, কখন আমরা যখন আমরা মাদ্রাসায় যাই তখন অনেক ধরনের ছেলেরা রাস্তায় বসে থাকে এবং নানা ধরনের কথাবার্তা বলে এবং কি নানান ধরনের গালমন্দ করে, এমন অবস্থায় আমরা কি করব? ওই ছেলেদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো নিরীহ মহসেন মহিলাদেরকে বিরক্ত করে, ওই ছেলেগুলো অভিশাপযোগ্য। একটা মেয়ে বোরকা পরে যদি চলে যায়, ওই মেয়েকে যদি কেউ ডিস্টার্ব করে তার জন্য কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। হ্যাঁ, যেই মেয়েটা নিজে পর্দার ভিতরে থাকে না, নিজে অশ্লীল কাপড় চোপড় পরে, এরকম মেয়ে আমাদের সমাজে আছে না নেই? এই মেয়েগুলো ছেলেদেরকে নষ্ট করে। তা আপনি নিজেকে সম্বরণ করবেন, নিজেকে আপনি ঢাকেন, আপনার সৌন্দর্য আপনি প্রকাশ করবেন না, তাহলে আল্লাহ আপনার সৌন্দর্যটাকে হেফাজত করে দিবেন। এবং এই জাতীয় ছেলেরা যখন বসেই করে, আপনাদের গার্জিয়ানদেরকে বলেন, ছেলেদের গার্জিয়ানদেরকে বলেন, প্রশাসনকে বলেন, এলাকায় শক্ত কমিটি করেন, যাতে পিটিয়ে সমস্ত ছেলেদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেয়। এই ছেলেগুলো কারো বন্ধু না। এক সাহাবি এসে হুজুরের কাছে বললেন, হুজুর আমি জিনা করবো, আপনি অনুমতি দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, হুজুর চুপ করে আছেন। আবার বলছে, হুজুর আপনি অনুমতি দেন। হুজুর বললেন, তোমার বোন যদি এই কাজ করে তুমি কি পছন্দ করবে নাকি কয় না? তোমার মা যদি করে পছন্দ করবে নাকি না? তোমার বিবি যদি করে? অসম্ভব, তাকে বিবি রাখবো না। এবার হুজুর বললেন, তুমি যার সাথে এই বাজে কাজ করতে চাচ্ছ, তিনি তো কারো না কারো মেয়ে, অথবা কারো না কারো বোন, অথবা কারো না কারো মা, অথবা কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী, তাহলে এটা তার জন্য কেমনে পছন্দ করো? সাহাবি বলছেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। আমি কোশ্চিন কালেও এরকম পচা জিনিস আর আমার মাথায় আনবো না, আপনার মাফ করে না দেন আমাকে। আপনি ওই ছেলে, যে ছেলেগুলো মেয়েদেরকে বিরক্ত করে, এত শখ থাকলে ধরে বিয়ে করা দেন না। এটা সামাজিকতার কারণে হয়েছে, টেলিভিশনের নোংরা প্রোগ্রামের কারণে হয়েছে। আপনারা আপনাদেরকে হেফাজত করে চলবেন। আর প্রত্যেক এলাকাতেই প্রত্যেকের গার্ডিয়ান আছে আলহামদুলিল্লাহ শক্তিশালী, আপনারা সেভাবে ওই ছেলেদেরকে সামলান। আমার স্বামী নামাজ পড়ে না, নামাজের কথা বললে গালাগালি করে, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এবং আমার ছেলে মেয়েরা কথা শুনে না, তার জন্য আমি কি করব? আমি কি দায়ী হব? না, আপনি এক ফোঁটাও দায়ী হবেন না। আপনার ছেলেগুলোকে যদি আপনি নামাজ শিক্ষা দেন, কোরআনের তালিম দেন ছোটোবেলায়, আপনি এক ফোঁটাও দায়ী হবেন না। আপনার স্বামী নামাজ পড়েন, আপনি বলছেন নামাজ পড়েন, আপনি দায়ী হবেন না, বরং গালিগালাজ দিচ্ছে, ওই স্বামী কুফুরি করছে। একজন আছে নামাজ নিজে পড়তে পারে না, নিজের অপরাধ স্বীকার করে যে নামাজ পড়া উচিত, আমি পড়তে পারছি না, দোয়া করেন যেন পড়তে পারি, এরকম লোক আছে না? নাই, বিনয়ী, নামাজকে ভালোবাসে। আরেকজন, নামাজ পড়বো না, তোর বাপের কি, তোর সৈদ গোষ্ঠীর মাথা খাই, এরকম আছে না? নাই, এগুলো হলো বেয়াদব, এগুলো হলো নামাজ অস্বীকারী। আপনি তার ফয়সালা আল্লাহর হাতে ছেড়ে দেন। আর সূরা ফোরকানের যে দোয়ার কথা আপনাকে বলেছি, 74 নম্বর আয়াতের এই দোয়াটি আপনি মুখস্থ করেন, ছেলে মেয়েদের জন্য এটা পড়েন, আপনার স্বামীর জন্য এটা পড়েন। এই দোয়া পড়লে আশা করি আল্লাহ আপনাকে সান্ত্বনা দান করবেন। আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনার ছেলেদেরকে ইয়া সালামও বলে বেজোড় সংখ্যায় আপনি একটু ফু দিবেন, অথবা খাওয়ার পানিতে ফু দিয়ে রাখবেন, যাতে এটা আপনার জামাইও খায়, আপনিও খান, ইয়া সালামও। এটা আল্লাহর একটা সিফতি নাম, পরিবেশকে ঠান্ডা করে। এটা কারো শরীরে জ্বর উঠেছে, এটা আমার বাস্তব অভ্যাস থেকে আমি বলছি, প্র্যাকটিস থেকে, প্রচণ্ড জ্বর, কপালে হাত দিয়ে সালামও পড়া শুরু করেন, দেখবেন যে জ্বরের তীব্রতা আল্লাহ কমিয়ে দিচ্ছেন। আল্লাহর 99টা নাম, এক একটা নামের এক এক বৈশিষ্ট্য আছে না? নাই, আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউউ বিহ, আমার 99টা সুন্দর নাম আছে, এই নামগুলোতে তোমরা আমাকে ডাকো, যেই অভাব সেই নাম ধরে ডাকবেন। যেমন আপনি গুনাহ করেছেন, ইয়া গাফফার ওয়াগফিরনি, হে গাফফার, হে ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দেন। আপনার বিদেশে যাওয়া হচ্ছে না, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, যে কোনো বন্ধতায় আপনি পড়ে আছেন, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ইয়া ফাত্তাহু পড়েন, ইয়া ফাত্তাহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সমস্যাটা খুলে দিবেন, জটটা খুলে দিয়ে দূর করে দিবেন। আমার স্ত্রী আমার অনুমতি ছাড়া বাজারে বিবাহিত হয়েছে। আমি আমার স্বামীর সাথে নম্র ভদ্র ব্যবহার করতে চাই, কিন্তু আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, উগ্র মেজাজে কথা বলে, এ ব্যাপারে আমার করণীয় কি? আপনার করণীয় দোয়া করবেন। আপনার স্বামী আছে ওই অবস্থায় ফেরাউন যেভাবে আসিয়ার সাথে ব্যবহার করতো, আসিয়া সবসময় ফেরাউনের জন্য দোয়া করত, কিন্তু ফেরাউন শুধু আসিয়াকে কী করত, মারত। আপনার স্বামী তো আলহামদুলিল্লাহ ওই পর্যায়ে যায়নি, আপনার স্বামীর জন্য আপনি দোয়া করেন, স্বামী যেটা পছন্দ করে চেষ্টা করেন সেটা স্বামীকে প্রোভাইড করার জন্য বুঝান। এরকম স্বামী থেকে আল্লাহর কাছে পানা চান যে স্বামী আপনাকে আদর করবে না, ওই স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তার মনটা নরম করে দিতে পারেন এবং তার এই আচরণটা আল্লাহ ভালো করে দিতে পারেন। আপনার নিশ্চয়ই সন্তানাদি আছে, সন্তানাদি বড় হলে যেই স্বামীরা স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, ছেলে যদি বড় হয় ওই স্বামী এমনি ঠান্ডা হয়ে যায়, কারণ ছেলেগুলো মায়ের ভক্ত বেশি না কম? বেশি। আমি জানি এক স্বামীর কথা, তার স্ত্রীকে সে মারতো চাঁদপুরে। এখন ছেলে একটা বড় হয়েছে, বাপের হাতে দেড় হাত ছেলে, অন বিবির গায়ের দিকে যাওয়ার আগে কয়, এই জসিম তুই কি করেনি? আরে এই জসিম না, আরে আল্লাহ এগুলো হেদায়াত করুক। মানে জামাই জিজ্ঞেস করে, জসিম গড়েনি? গড়ে থাকলে আর বোর গার দিকে যায় না, কারণ হোলা এমনি খাড়ালি তো বাপের অবস্থা খারাপ। এখন কোনো মা পছন্দ করে না, কোনো ছেলে পছন্দ করে না তার মাকে কেউ কিছু করুক, ঠিক কি না? যত খারাপ ছেলেই হোক মায়ের প্রতি টান বেশি না কম? এই জন্য আপনি আপনার স্বামীকে বুঝান, কারণ যদি স্বামী দুর্ব্যবহার করে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায়। মেয়েটার মন ছোট থাকে, ছেলেটা অসচ্চরিত্র হয়, ছেলে মনে করে যে আমি এরকম একটারে বিয়া করিয়াই না, ইচ্ছা মতো বকাঝোকা করব। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার স্বামীকে নম্র মেজাজ দান করেন, ওই একই পদ্ধতি করেন, ইয়া সালাম ও পানির ভিতরে পইড়া ওটা স্বামীরে খাওয়ায় দেন, আল্লাহ হয়তো ইনশাল্লাহ তার উপর রহম করবেন। আর এর সাথে পড়বেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মেজাজটা কিন্তু আগুন, মেজাজটা কি আগুন? এই মানুষের শরীরে মেজাজ হলো আগুনের একটা অংশ, তো আগুন ঠান্ডা করে কি দিয়া, কথা কন্যাকা পানি দিয়া। তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন ঠান্ডা করতে যে দোয়া আল্লাহ দিয়েছিলেন সেই দোয়াটা আপনার জামার জন্য পড়েন, রাগ আস্তে আস্তে অনেক কমে যাবে। হুজুর আপনার কাছে আমার প্রশ্ন আছে, হুজুর মহিলাদেরকে পর্দা সম্পর্কে যখন বোঝাতে যাই তখন মহিলারা বলেন মনের পর্দা বড় পর্দা এমত অবস্থায় আমাদের কি করণীয়? আশা রাখি আপনার কাছে মনের পর্দা আসল পর্দা হলে ওরকম মনে মনে খাবি, বাইর থেকে কোনো খাওয়া ভিতরে ঢুকাতে পারবি না। মনের যদি পর্দাই থাকে, মনের পর্দা তো তুই দেখোস না, মনের পর্দা কি? মনের পর্দা মন কোথায় থাকে সেটা জানি আমরা, মন থাকে কোথায়? মন থাকে মনের জায়গাও তো আমরা জানি না। এখন মনের পর্দা বলতে কোনো পর্দা নেই, এটা শয়তানি, এটা কিছু ভণ্ড পীরের শয়তানি মহিলাদের সাথে খোলামেলা মিশার জন্য। এদের উপরে আল্লাহ লানত, যেই মহিলা পুরুষের সাথে অহর্নিশ উঠাবাস করে, মহসেন মহিলাদেরকে ওই মহিলার সাথে দেখা করতে ইসলামী শরীয়ত নিষেধ করেছে। যে সমস্ত মহিলা রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে, এই মহিলাদেরকে যারা মহসেনা মহিলা ঘরের ভিতরে থাকে পর্দা নিশীন, এদের সাথে এই মহিলার দেখা করাও নিষেধ, কারণ পুরুষের সাথে উঠা বসা যেগুলো করে এগুলো পুরুষ হয়ে যায়। আমাদের দেশে যেই মহিলাগুলো রাজনীতি করে এগুলোর সাথে আমাদের ঘরের মহিলাদের দেখা করা উচিত না ইসলামী শরীয়ত অনুযায়ী, কারণ এদের মধ্যে পুরুষের কোনো সুরত থাকে না। তা আপনি বুঝাবেন আপনার মাকে যে আল্লাহ পর্দা ফরজ করেছেন, সূরা নূরের ভিতরে বিশাল পর্দার আয়াত আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমার সৌন্দর্য তুমি প্রকাশিত করো না, যেটা সে প্রকাশিত করবে ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। যেই মহিলারা নিজের ইজ্জতকে হেফাজত করে চলে না, অনেক মহিলা আছে এখন মশারির চেয়ে পাতলা তেনা রুমাল একটা গলায় দিয়ে রাখে, এটা কোনো পর্দা না। আপনি একটা মোটা কাপড় দিয়ে আপনার শরীরটা ঢেকে দিবেন যাতে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত আপনার ঢেকে যায়, শরীরের কোনো অংশ প্রকাশিত না হয়, এটাই হলো মেয়েদের জন্য পর্দা। আর আলহামদুলিল্লাহ এটার সুন্দর হয়ে হলো যে বোরকা আমরা এখন পরি, তবে এত টাইট বোরকা পরবেন না যেটা আপনার শরীরে আলমোড়া বোঝা যায়। এগুলো ছাড়া যেগুলো যে মেয়েরা তাদের বুককে ঢাকে না, তাদের শরীরকে ঢাকে না, এদের ব্যাপারে মেয়েরা যে বিশ্বনবী সাল্লাম দেখেছেন জিব্বাকে বুকের উপর দিয়ে টেনে নিয়ে পিছনে প্যারাগ মেরে দেওয়া হচ্ছে, চিৎকার করছে মেয়েরা, কারাই সমস্ত মেয়ে? ও সমস্ত মেয়েরা যারা নিজেরা পর্দাশীলা থাকতো না, অন্যকে পর্দার কথা বলতো না, আপনি আপনার বাণীটা পৌঁছিয়ে দিবেন, মানা না মানার দায়িত্ব তার উপর। আল্লাহ আমাদেরকে বাণী পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, অন্য কোনো দায়িত্ব দেন নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, বিশ্বনবী সাল্লামকে বলেছেন তুমি দারোগা না। আপনি গত বছর বলেছিলেন সংসারে ঝগড়া থাকিলে একটি দোয়া আছে নিতে, দোয়াটি তিন বছর আমাদেরকে শিখিয়ে দিলে। হ্যাঁ এবছর আমাদেরকে পড়েন, আমার সাথে পড়েন, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। দোয়াটার বাংলা হলো রব্বানা, আমাদের রব হাবলানা আমাদেরকে দেন, মিন আজওয়াজ যেন আমাদের বিবি থেকে অথবা আমাদের স্বামী থেকে, আজওয়াজ বলতে স্বামী স্ত্রী দুজনকে বুঝায়, অজুরিয়াতে না আমাদের সন্তান সন্ততি থেকে, কুররাতা আয়ুনিন চক্ষু শীতলকারী মানে নামাজি বানায় দেন, ওজালনা লিল মুত্তাকিনা ইমামা এদেরকে ওজালনা তাদেরকে স্থাপন করেন, লিল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য ইমাম, তাদেরকে শুধু মুত্তাকি করেন না মুত্তাকিদের লিডার বানায় দেন, সুবহানাল্লাহ বিহামদি। আপনি এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ, এটা বাংলাতে করলেও আল্লাহ বুঝবেন, অসুবিধা নেই। আমার প্রথম সন্তান মেয়ে, এর 5 বছর দ্বিতীয় সন্তানও মেয়ে হয়েছে, মানুষ বলে আমার পাপের কারণে মেয়ে হয়েছে, এ ব্যাপারে এই কথাটা কুফুরি কথা, যে মহিলা বলেছে পাপের কারণে মেয়ে হয়েছে ওই মহিলাটা কবিরা গুনাহ করেছে, তাকে গিয়ে বলবেন ইস্তিগফার করার জন্য, এটা জঘন্যতমের বেয়াদবি। আল্লাহ বলছেন কোরআন শরীফে, ইযা বুশশারা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, কাফেরদেরকে যখন কোনো মেয়ের সুসংবাদ দেওয়া হতো তাদের চেহারাগুলো কালো কুচ্ছিত হয়ে যেত, এটা কোনো মোমেনের খাসলত না। একটা মায়ের যদি 10টাও মেয়ে হয় ওই মা হলো বরকতি মা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়ের ভিতরে বরকত বেশি না কম, কথা কন না কেন, বেশি বরকত। একটা মেয়ে যেই ঘরে আছে সেই ঘরে রহমত আছে, যেই ঘরে বিধবা থাকে সেই ঘরে রহমত সবচেয়ে বেশি, যে ঘরে কন্যা দায়গ্রস্ত মেয়ে আছে, বুখারি বর্ণায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মেয়ের কারণে ওই পিতামাতার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন। একটা মেয়েকে লালন পালনের জন্য তিরমিজির বর্ণা বিশ্বনবী বললেন একটা মেয়েকে কেউ লালন পালন করলো, ছেলেকে তার উপর প্রাধান্য দিল না, মেয়েটাকে মেরে ফেলার চিন্তা করলো না, এই মেয়েটাকে পালনের কারণেই পিতামাতার গুণা আল্লাহ মাফ করে দিবেন। সারা কোরআন হাদিসের কোথাও ছেলের পালনের ব্যাপারে এতটা তাকিদ দেওয়া হয় নাই, এতটা বড় কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। তিনটা মেয়েকে দিনদার বানায়া দিনদার ছেলের সাথে পাত্রস্থ করলে হুজুর আঙ্গুল তুলে দেখালেন দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি থাকে ওই পিতামাতা এইভাবে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য এই জাতীয় কথা হিন্দুদের থেকে এসেছে, কারণ হিন্দুরা মেয়েদের থেকে ভোগ করে সবচেয়ে বেশি আর মেয়েদেরকে দেয় না। এই যে ভারত, ভারতে এখন জীবিত মেয়েদেরকে কবর দেয়া হয়, অথচ ভারতের মূল ইনকামের মেইন সোর্স হলো ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রির মেন উপযোগ্য হলো উপভোগ্য জিনিস হলো মেয়েরা, এটাই হলো অকৃতজ্ঞ মানুষের চিহ্ন। মেয়েদের নামের সামনে মুসাম্মদ ও ছেলেদের নামের সামনে মোহাম্মদ লেখা হয় কেন? মুসাম্মদ লেখার কোনো সিস্টেম নাই হাদিসে, একজন সাহাবী মহিলার নামের আগেও মুসাম্মদ আসছে এরকম নাই, ছেলেদের নামের আগে মোহাম্মদ লাগানো হয়, আমরা উম্মতে মোহাম্মদই বলে নিজেদেরকে পরিচয় দিতে চাই, সেজন্য আপনার নামই প্রমাণ করবে আপনি কি মুসলমান নাকি অন্য কিছু, সেজন্য এটা আপনি লিখতেই হবে নট নেসেসারিলি, আর ছেলেরা লিখতেই হবে নট নেসেসারিলি আউট অফ ইমোশন, আমরা বিশ্বনবীকে ভালোবাসি সেজন্য আমরা এটা লিখি। স্বপ্নে খাবার খাইলে কি হয়? স্বপ্নে খাবার খাইলে পয়সা আসার সম্ভাবনা থাকে, বেশি করে খায়। চুলকে কোনো কিছু দিয়ে কালা করা জায়েজ কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণায় বলেছেন গায়্যিরহু বিগাইরিল আসওয়াদ। সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বাকে নিয়ে আসলেন ফতে মক্কার পরে, আব্বার চুলও সাদা, দাড়িও সাদা, কাপড়ও সাদা। হুজুর বললেন গায়্যিরহু বিগাইরিল আসওয়াদ, ওনাকে রং করাও তবে কালো রং ছাড়া অন্য রং। কালো রঙের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনাতে সতর্কবাণী করেছেন, কালো রং যারা পরে এরা জান্নাতে যাবে না, এরকম বর্ণনা এসেছে এক বর্ণনায়। আবার মুফতি সাহেবানরা অর্থাৎ বিভিন্ন ফতুয়ার যারা ফতুয়া দিয়েছেন মুফতিরা, ওয়ার্ল্ড ফেমাস মুফতিরা বলেছেন তিন কারণে কেউ তার চুলকে অথবা তার দাড়িকে কালো কালারও করতে পারে। একটা হলো যুদ্ধের ময়দানে, অর্থাৎ সাদা দাড়ি দেখলে অপর পক্ষের সৈন্যরা মনে করবে বুড়ারে দর, বুলারে সেঁসিয়ালা, মানে দুর্বল হয়ে যাবে, দুর্বল করে ফেলবে। আর দ্বিতীয় হলো যদি বিবিরা পছন্দ করেন, কেউ কেউ বলেছেন বিবিরা যদি এটা পছন্দ করেন, আর অকাল পক্কতা আছে অনেকের, 12 বছর বয়সে মাথা চুল বেগিন সাদা হয়ে গেছে এরকম আছে না নাই, 16 বছর বয়সে ইগারে দেয়া যায় 72 বছরের বুড়ার লাইন, পোলাটা জীবনযাপন করবে কেমনে, এটা তো কেউ মাইনেও দিবে না। বয়স তার 25 লই গেলে কেউ বুড়ায় বাড়া লই আছে তোল্লা যাইস না তুই হিয়ানে, এই জন্য একে তখন একটু কালার টালার করে যাতে একটু পাত্রস্থ করা যায়, রোগের কারণে অনেকের মাথার চুল পেকে যায়। বলে আলমু আন্দাল্লাহ, হুজুর আমি জানতে চাচ্ছি আমার বিয়ে হয়েছে, আমার আব্বা আমার বরকে 1,00,000 টাকা দিয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক, ব্যবসা করার জন্য। আমার স্বামী ব্যবসা করে টাকাটা ফেরত দিয়ে দিবে। আমি জানতে চাচ্ছি আমার স্বামী ও বাবা কি গুনাহগার হবে? এ ব্যাপারে কোরআন হাদিসের ফয়সালা কি? হ্যাঁ, স্বামী যদি কর্জে হাসানা নেয়, কর্জে হাসানা যদি স্বামী নেয় শ্বশুরের কাছ থেকে, শ্বশুর পয়সাওয়ালা মানুষ, তাহলে সমস্যা নাই। কিন্তু শ্বশুর গরিব, শ্বশুরের কোলে যে আমনের মাইনারে বিয়ে করছি, আমনে জমি বেশি, আমার টিয়া দেন লাগবে না, কিন্তু খবর আছে এটা হারাম। এটা কি হারাম? তৃতীয়, একজন মানুষ থেকে যেভাবে তিনি টাকা নিতেন, সেইভাবে যদি শ্বশুরের কাছ থেকেও দিয়ে দিবেন, অবশ্যই এই শর্তে টাকা নেয়, তাহলে কোনো গুনাহ নাই ব্যবসা বাণিজ্যের জন্য। শ্বশুর মানুষ পয়সা আলা, হয়তো মেয়ে একটাই, অথবা মেয়েদের অনেক সম্পদ আছে, জামাইটা একটু গরিব হয়ে গেছে যে কোনো কারণে, তাহলে গুনাগার হবে না। আর যদি তলে তলে নিয়ত থাকে যে যৌতুক হিসাবে নিচ্ছে, এখন ধার কইরা নেই, এরপরে এটা টাকা হাতে আসলে আর দিতাম না, তাহলে ওই জামাই জঘন্য গুনাগার হবে, আপনার আব্বা কোনো গুনাগার হবেন না, আল্লাহ আপনার আব্বাকে মাফ করে দিবেন। আমি নামাজ রোজা ও ইসলামের অন্যান্য সকল কাজ পালন করি, কিন্তু আমি ইসলামী দল ছাড়া অন্য দল বা সংগঠন করলে বা ভোট দিলে আমার আবাদতের কোনো ক্ষতি হবে কি না জানতে চাই। আবাদত হবেই না, আবাদত কবুলই হবে না। মুখাস্থ করেন সূরা আল ইমরানের 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোনো ব্যক্তি বা জনগোষ্ঠী, কোনো ব্যক্তি পুরুষ বা মহিলা, ইসলাম ছাড়া অন্য কোন দল যদি করে, অমাইয়াবতাগি, যে চায় গায়রাল ইসলামে, ইসলাম ছাড়া, দীনান, অন্য দল অন্য মত, ফালাই ইয়াকবালা মিনহু, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, খুসরানদের মধ্যে সে শামিল হয়ে যাবে। আপনি এটা করতে পারবেন না। জনাব, মহিলারা কপালে ফোঁটা দেওয়া সম্পর্কে আপনারা নিকট জানতে চাই। ফোঁটাটা যদি হিন্দু সমাজের রসম এবং কালচার হয়, এটা দেয়া আপনার জন্য জায়েজ হবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতিরটা অনুসরণ করবে সে তাদের মধ্যে শামিল হয়ে যাবে, তাদের মধ্যে গণ্য হয়ে যাবে। এক দানিওয়ালা লোক এবং আরেকজন 45 বছরের বিবাহিত লোক বলেছে যে মহিলারা মাহফিলে আসতে পারলে বাজারেও আসতে পারবে। এটা কি? এটা ঠিক না, এটা উনি ভুল কথা বলেছেন, উনি মূর্খতার কথা বলেছেন। বাজার আর কোরআনের মাহফিল এক না, বিশ্বনবীর কোরআনের মাহফিল একটাও হতো না যেখানে মহিলারা থাকতো না, একটাও না। হুজুর মেয়েরা না আসলে হুজুর কথাই বলতেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে বোধহয় নিজের বউর জন্য অপেক্ষা করে, হুজুর সন্দেহটা দূর করে দিতেন। আসলেন মা আয়েশা, হুজুর বললেন, তোমরা মনে করছো হয়তো আমার বিবির জন্য আমি অপেক্ষা করি, ব্যাপারটি তা নয়। গত এক সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি তোমরা পড়ো, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, কেউ চারটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী প্রশ্ন করলেন, আয়েশা তুমি বলো, হুজুর যেইভাবে শুরু করেছেন যেইভাবে শেষ করেছেন সব কথাই মা আয়েশা একসাথে বলে দিলে। হাদিসের জীবন্ত টেপ রেকর্ডার ছিলেন মা আয়েশা, এজন্য সাইয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা না, মা আয়েশা, আবু হুরায়রা মা আয়েশার কাছে হাদিস পড়েছেন, হাদিসের বিশুদ্ধতার জন্য গিয়েছেন অসংখ্যবার। এজন্য আমাদের মায়েদের মধ্যে এরকম অনেক নামি গুণী দামি মা আছেন যারা শুনলেই তাদের মনে থাকে। সেজন্য এই যে দাঁড়িয়ালা লোক কোনো রেফারেন্স না, শিখের দাঁড়িয়ে দেখলে তো আপনি চিঠি হয়ে পড়বেন, শিখের এত বড় দাঁড়িয়ে দিয়ে হ্যাঁ গোসো দিতে পারবে। রবীন্দ্রনাথের দাঁড়িয়ে দেখছেন না, এবড়ো থেবড়ো দাঁড়িয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি এরকম দাঁড়িয়ে রাখতেন না। তাওলান ও আরদান, ইয়ুকাসসিরুল লিহিয়া তাওলান ও আরদান, তিরমিজির বর্ণনা, তিনি লম্বাতে এবং সাইডে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িকে শেপ করে রাখতেন, আলহামদুলিল্লাহ বলেন, এটাকে সুন্দর করে গুছিয়ে রাখতেন, যাতে এখান দিয়ে এমনি রয়েছে মনে হয় ডাক আজ আসতেছে, এটা যেন না হয়। জিএমবির লোকেরা যেভাবে দাঁড়িয়ে দেখছে, অনেকে এরকম দাঁড়িয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। তাওলান ও আরদান, তিনি এটাকে সুন্দর করে রাখতেন, সুন্দর করে একটু সাইজ করে রাখতেন। কেউ যদি কোনো মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে, তাহলে মেয়েটি গুনাগার হবে না, মেয়েটিকে আল্লাহ মাফ করে দিবেন, 100% মেয়েটিকে আল্লাহ মাফ করে দিবেন। ওই জিনার কারণে, ওই শয়তানটাকে ইসলামী শরীয়ত যদি থাকতো, কয় বাড়ি ওরে কথা কয় না, একশো 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 বাড়ি তারে দিতে হবে, যাতে চামড়া উঠে যায়, তার পিঠের চামড়া যাতে উঠে যায়, এটা গোপনে না, এটা কোনো স্টুডিয়ামে ফালিয়াশা তয়ফাতুম মিনাল মুমিনিন, কোনো স্টুডিয়ামের ভিতরে টেলিভিশনের ক্যামেরা ফিট কইরা তারপরে তার শরীরের মধ্যে এই ব্যথাঘাত করতে হবে, যাতে শরীরের চামড়াগুলো উঠে যায়। জীবনে কখনো যেন কোনো মেয়েকে জোরপূর্বক এরকম হারাম কাজ করার খাহেশ তার মধ্যে জন্ম না নেয়। আর যদি বিয়ের পরে করে তাহলে বুক পর্যন্ত তারে মাটির ভিতরে গাড়ায়া চারিদিক থেকে পাথর মেরে, মৃত্যুর আগ পর্যন্ত পাথর মেরে তার সমস্ত মাথা মুন্ডু সব ছিঁড়ে ফেলতে হবে। এরকম একটা শাস্তি যদি আমার দেশে দেয়া হতো, পরকীয়া প্রেমের গোষ্ঠী বাংলাদেশ থেকে বিদায় নিত। কিন্তু এখন মেয়েরা অসহায়, এই জন্য মেয়েদেরকে একা সফর করতে বিশ্বনবী সাল্লাম নিষেধ করেছেন, খবরদার আপনি 9 মাইলের মধ্যে আপনি একা যেতে পারবেন, আত্মীয় স্বজন আশেপাশে আছে, তাও দিনের বেলায়, রাতের বেলায় না। এখন তো মেয়েরা অসম্ভব দুঃসাহস দেখায়, ঢাকায় চলে যাচ্ছে কুমিল্লা থেকে, আবার দিনাজপুর রংপুর চলে যাচ্ছে একা একা, এটা হারাম একটা মেয়ে গায়ে মহরিম ছাড়া সফর করা, বিশ্বনবী সাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন। দুধ খাওয়া অবস্থায় যদি কোনো শিশু মারা যায় তখন তার মা, এটা ফালতু কথা, একটা বাজে কথা, মা যখন খুশি তখন খাইতে পারবে, শিশু মরার সাথে মায়ের খাওয়ার কোনো সম্পর্ক নেই। দুধ খাওয়া শিশু মারা গেলে যে মা খাইতে পারবে না এরকম কিচ্ছু শরীয়তে নেই। হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন, আজকাল প্রায় শোনা যায় স্বামী তার বাচ্চাকে উদ্দেশ্য করে বলে যে মাকে ডাক, ডাকে মাকে ডাকো বা মা কোথায়, আমার স্ত্রী তার বাচ্চাকে উদ্দেশ্য করে বলে যে বাবা কোথায়, বাবাকে ডাক। আসলে স্বামী তার স্ত্রীকে মা এবং স্ত্রী তার স্বামীকে বাবা বলে, এই কথাটা জায়েজ কি না? যদি কথাটা জায়েজ না হয় তাহলে এই ইবলিশ শয়তানের উদ্দেশ্যে কিছু একটা বলেন। আরে হে তো আপনারে মা ডাকতেছে না, হে তার ছেলেকে কইতেছে তোর মারে ডাক, তোর মারে ডাক, তো কি কইব, কইব নি আম্বিয়ারে বলা। এখন ছেলের যদি মায়ের নাম কয় ছেলে তো এমনি কইবে না, এটা ঠিক আছে, এতে কোনো অসুবিধা নাই। আবার ছেলেকে বলতেছে তোমার আম্মাকে ডাকো, তোমার ও মাকে ডাকো, না মাকে ডাকো, এটা ওই আম্মাকেই বোঝাচ্ছেন, এটা বিবিকে এটা জেহারের মধ্যে পড়বে না। জেহার হলো আপনি বললেন যে বউ তোমার হাতটা তো আমার মায়ের হাতের মতো, তোমার পিঠটা তো আমার মায়ের পিঠের মতো, এটা হলো জেহা, এটা বলা হারাম, এটা বললে কাফফারা আছে কোরআন শরীফের মধ্যে। হ্যাঁ মাহফুজ, এটা হলো আন্তাটা উজ্জ, এখানে উল্লেখ করছে না, কিন্তু মাকে ডাক, মাকে ডাক মানে তোর মারে ডাক, মাকে ডাক মানে আর মারে ডাক না, নিয়তের মধ্যে আন্তা আছে, তো এটা এইভাবে বলাতে কোনো সমস্যা নাই, যেহেতু উনি বুঝতেছেন যে ওনাকেই ডাকছে, তো সে আপনাকে মা বলে সম্বোধন করছে না, এটা কোনো সমস্যার বিষয় না। খারাপ স্বামী অর্থাৎ হালাল স্ত্রী ব্যতীত অন্য মেয়ের প্রতি আসক্ত স্বামীকে কিভাবে ফিরিয়ে আনতে হবে, এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি, এ সম্পর্কে একটু পরামর্শ ওয়াজ করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। আর আপনি পরিচ্ছন্ন যেভাবে স্বামী সন্তুষ্ট থাকে ওভাবে করবেন। আমাদের দেশের স্বামীগুলো তো পড়াশোনা কম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফর থেকে এসে হুট করে ঘরে ঢুকে পড়তেন না, সফর করে এসে আগে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ আদায় করতেন, আর খবর দিতেন বাড়িতে যে বলো যে আমি আসছি, যাতে করে মেয়েরা নিজেরা একটু পরিচ্ছন্ন হয়ে থাকতে পারে, কারণ বাড়ির কাজ করতে গেলে শরীরে ঘাম আসে না নাই, আর ঘামের ভিতরে অনেকের গন্ধ আসে না, গন্ধ হয় তো স্বাভাবিকভাবে ঘরের কাজগুলো করতে করতে শরীর ঘামাক্ত হয়ে গেছে। এখন রাস্তার ওই সেন্টালা মেয়েদের গন্ধ ঘ্রাণ শুনে তিনি এই নিজের বরে তোর গাতন গন্ধ, তুই শরীর পরিষ্কার করি আসস নৌকা, তো তুমি সময় দিলে না কেন? মনে রাখবেন যে মেয়েরা স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও সুগন্ধি গায়ে দিয়ে যায়, এরা জানিন এরা জিনাকার, এদের এই সুগন্ধ যত বেগানা পুরুষ পাবে এদের জিনার গুণা তার আমল্লামায় উঠতে থাকবে। হুজুর নিষেধ করে দিয়েছেন কোনো মেয়ে যেন সুগন্ধি লাগিয়ে বাহিরে না যায়। হ্যাঁ, এমন রং ব্যবহার করবেন যেগুলোতে গন্ধ নাই, যেগুলো পাশের লোকরা টের পাবে না। আপনি আপনার স্বামীকে এভাবে নিজে পরিচ্ছন্ন থেকে স্বামীর জন্য দোয়া করে স্বামীকে নিয়ে নামাজ পড়ুন। বিশ্বনবী সাল্লামের একটা আদতে মোবারকা ছিল, তিনি বিবিদেরকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং একসাথে দোয়া করতেন, এতে খুব বেশি এফেক্ট পড়ে। এতে স্বামী যেরকম স্ত্রীর প্রতি দুর্বল হয়, স্ত্রীও স্বামীর প্রতি দুর্বল থাকে, স্বামীর যে পছন্দনীয় জিনিসগুলো সেগুলো করে দেন, আবার স্বামীকে বুঝান স্ত্রীর হক বিশ্ব নবী সাল্লাম কতটুকু দিয়েছেন, আল্লাহ আপনাদের স্বামীকে কবুল করুক ইসলামের জন্য। বুঝলেন, আমার প্রশ্ন হলো যে স্বামী থেকে টাকা নিয়ে খরচ করলে দুই হাত দুই দিকে টানা দিয়ে রাখবে, এখন স্বামী যদি বাচ্চা কাচ্চার খবর না নেয় তাহলে আমার করণীয় কি? বাচ্চা কাচ্চার খবর না নিলে আপনি স্বামী থেকে টাকা নেবেন ইচ্ছা মতো, নিয়ে বাচ্চার জন্য খরচ করবেন, কোনো সমস্যা নেই। আর স্বামী যদি টাকা না থাকে তো স্বামীকে একটু বলে বুঝে যে যতটুকু তুমি পারো দাও। কোনো স্বামী যদি ছেলে মেয়ে হওয়ার পরে তাদের খরচপাতি না দেয়, ওই স্বামী গুণাগার হবে, ওনার জঘন্য গুণায়ন লিপ্ত হলেন। এই বাচ্চাদের সমস্ত খরচের দায়িত্ব কার? স্বামীর। এই স্বামী যদি এটার অবহেলা করে তাহলে সে বাচ্চাদের হক মারার হক নষ্ট করেছে, এই দায়ে সে কিয়ামতের ময়দানে দোষী হবে। অনেক জামাই বিদেশের থেকে আইসা রেডিমেড পোলা মাইয়া পায়, আব্বা আব্বা ডাকে, এটা উচিত না। সেদিন ওমর ফারুক লিখিত আইন করেছেন, 3 মাসের বেশি কোনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে বাহিরে থাকতে পারবে না। বিয়ে করেছেন, বিয়ের পরে গিয়ে ফুট করে সৌদি আরব উঠে, 3 বছর খবর নাই, 3 বছর পরে আইসা যেন কুটকুটিও গইছে, কি আদর তখন না। এই বাচ্চাকে লালন পালনের জন্য আপনারও সমান দায়িত্ব। বিশ্বনবী যুদ্ধের ময়দানেও বিবিদেরকে ছাড়া যান নাই, আপনি আপনার বিবিকে ছেড়ে পরিবার পরিজন সব ছেড়ে চলে যেতে হবে, এরকম কোনো নিয়ম শরীয়ত দেয়নি। বাংলাদেশে আলহামদুলিল্লাহ চেষ্টা করলে অনেক রিজিকের পথ আছে না নাই? আছে। সেই জন্য আপনার বাচ্চাদের খরচপাতি চালানোর সম্পূর্ণ দায় দায়িত্ব হলো আপনার স্বামীর। ওটা যদি স্বামী পালন না করে, স্বামীর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনি স্বামীর সম্পদগুলো বাচ্চাদের খরচপাতিতে লাগাতে পারবেন, এতে আপনার আরও সোয়াব হবে, স্বামী দায় মুক্ত হবে, আপনি গুণাগার হবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের কলিজাটাকে নরম করি আল্লাহর কাছে, আমরা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইউমীত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতানা ওয়া মু'তিয়ান লিমা মানা'তানা, ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা হাবিবিনা নাবিয়িনা মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. يا الله তিন দিনের এই চালনার এই মাহফিল সারা কুমিল্লাতে এত সুন্দর একটা মাহফিল এখন আর হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আজকে সমাপনী দিবসের সকালবেলায় আপনার বান্দিরা হাজার হাজার বান্দি এখানে বহু দূর থেকে এসে জমায়েত হয়েছে, দুনিয়ার কোনো লাভে কোনো আশায় আপনার এই বান্দিগুলো এত কষ্ট করে 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 কেন কোরআনের মাহফিলে আসে নাই? ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা অনেক গুনাহ করেছি, আমাদের গুনার দিকে তাকালে মন ছোট হয়ে যায়, কিন্তু আপনার রহমতের দরিয়ায় চোখ পড়লে আমাদের মন বড় হয়ে যায়। আমরা গুনাগার, আপনি গাফর ও গাফফার, আমাদের জীবনের গুনাগুলো আপনি মাফ করে দেন। আমার যত মায়েরা যত বাবারা এখানে হাজির হয়েছেন, যা সওয়াবের কাজ করেছেন আপনারা শাহী দরবারে কবুল করুন, তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহে আপনি পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মোমেন মোমেনাত কবরে চলে গেছে সবার রুহে সওয়াব পৌঁছায় দাও। কমিটির যেই 3 জন ভাই আজকে দুনিয়ায় নাই, সভাপতি সাহেব ওদের কথা বলতে গিয়ে চোখের পানি বিসর্জন দিয়েছে। আল্লাহ যারা কোরআনকে ভালোবাসত আপনি তাদেরকে ভালোবাসেন, যারা আপনার কোরআনের জন্য কোরবানি দিত তাদের কোরবানিগুলো আপনি কবুল করে নেন। ও আল্লাহ তাদের সাথে এলাকার যত লোক মারা গেছে সবার কবরগুলোকে আপনি জান্নাত বানায়া দেন। আমরা যারা হাত তুলেছি অনেকের মা দুনিয়ায় নাই, মায়ের চেয়ে আপন কেউ হতে পারে না। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমাদের সেই মা জননী অনেকের নাই, বাবা নিজে না খেয়ে যিনি সন্তানকে খাওয়াতেন সেই বাবা নাই। পিতা মাতার কবর গুলোকে জান্নাত বানাও, পিতা মাতার গায়ে জান্নাতের পোশাক পরাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিল করতে করতে এক একজন ভাই কালো হয়ে যায়, কত জায়গা আমার ভাইয়েরা দৌড়াদৌড়ি করে, শুধু একটু আশা তোমার গোলামরা যেন একটু কোরআন শুনতে পারে, অন্য কোনো আশা অন্য কোনো ইচ্ছা এই কমিটির কারো মনে নাই। বিদেশ থেকে অনেক ভাই নিজের টাকা পয়সা উজাড় করে কষ্ট করে এখানে পাঠায়। আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, বাবা যখন ছেলেকে ছেড়ে দৌড়াতে থাকবে, কেউ কাউকে সওয়াব দিতে রাজি হবে না, সেই কঠিন দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে, আমাদের যত মা যত বোন এখানে এসেছেন, মায়েশা ফাতেমার মতো তাদেরকে কবুল করেন, নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দেন, অভাবের অভাব আপনি দূর করে দেন, স্বামীর ভালোবাসা যাদের কপালে নসিব হয় না ভালোবাসা স্বামীর মনে আপনি দান করে দেন, আল্লাহ যাদের বিবাহ হয়েছে তাদের পরিবারগুলোকে রহমত দিয়ে আপনি মালামাল করে দেন, সকল বিপদ মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন, যে মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত মা এসেছেন যারা আসতে পারেন নাই সবাইকে আপনি কবুল করুন, সবার অসুস্থতা ভালো করে দিন, যত আশা আছে সব পূরণ করে নিন, যত ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে পরীক্ষায় কামিয়াবি দিন, আমার যত মায়েরা এসেছেন তাদের স্বামীকেও আপনি সেদিন আলীর মতো কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েরা বড় অসহায়, এক একজন মা সন্তানের জন্য কত কুরবানি দিয়েছে, আল্লাহ যত সন্তানের মা এখানে এসেছেন সবাইকে আপনি মাসুমা বানায়া দেন, যত যুবতী মেয়েরা এখানে এসেছে তাদেরকে সেই দিন ফাতেমার মতো আপনি কবুল করুন, তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা আপনি করে দিন, যাদের বিবাহ হয়েছে তাদের ঘরগুলোকে রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করুন, বাংলাদেশের ক্ষমতায় যারা আছে তাদেরকে কোরআনের হেদায়াত নসিব করে দিন, আমার আর্মি আমার পুলিশ আমার বিডিআর আমার র‍্যাবগুলোকে ইসলামের জন্য আপনি কবুল করুন, এই চালনার সকল ব্যবসায়ীর ব্যবসা আপনি বরকত দিয়ে দিন, আল্লাহ সকল অভাবের অভাব দূর করে নিন, সকল চাষির চাষে আপনি বরকত দিন, আমার মায়েরা অনেকে চাউল জমা করে রাখে এই মাহফিলের জন্য, প্রতি দানার বিনিময়ে প্রতিটি চাউলের বিনিময়ে মায়েদের আমলনামায় আপনি সৎকা লিখে দিন, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি হেদায়েতের মারকাজ করে দিন, আমাদের ভুল ত্রুটি আপনি মাফ করে দিন, আমাদের মাগুলোকে মাসুমাইয়ার মতো আপনি কবুল করে নিন। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, কার মৌতের খাটলিয়া তৈরি হয়ে আছে জানি না, এই মাহফিলের ওসিলা সারা বাংলাদেশের ক্লিনিকে যত মুসলমান যত মানুষ সবাইকে আপনি ভালো করে দিন। আমার রহমতুল্লাহ রাম্মাকে আপনি শাফা নসিব করুন, আমাদের কমিটির সভাপতি সাহেবের বাচ্চাগুলোকে আপনি কবুল করুন, আয়ুব খান সহ মনোয়ার তারেক মনোয়ার সহ ছোট ছোট যেই বাচ্চারা এসে তোমার কোরআনে দান করলো, এই বাচ্চাদের জীবনে তুমি তাদের জীবনকে রহমত দিয়ে ভরপুর করে দাও, পিছনে যেই মাদ্রাসা স্কুল আছে এদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো, এই ছেলে মেয়েগুলোকে আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দাও, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যত ছেলে মেয়ে সবাইকে তুমি দিনের উপর প্রতিষ্ঠিত করে দিও, সবার অভাব অভিযোগ তুমি দূর করে দিও। আল্লাহ তোমার কাছে চাওয়ার শেষ নাই, যত চাইতে পারি তত তুমি খুশি হও, তোমার নবী যা চেয়েছেন আমাকে আমাদেরকে তুমি তা দাও, তোমার নবী যা থেকে পানা চেয়েছেন আমাদেরকে পানা দাও, সকল নবী সব রকমের সুন্নত গুলো আমাদেরকে মানার তৌফিক দাও, বিশ্ব নবীকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দাও, আমাদের কখন মৃত্যু আসে আমরা জানি না, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও, কাল মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।